বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 22 জুলাই সাত শ্রাবণ এবং ফার্সি ৩১ তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে ১১,৬০০ কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯,৮৭০ কিলোহার্টজে। আর তেহরান ও আশপাশের এলাকার জন্য ৯৯.৫ মেগাহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ ৫ স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, আন্তর্জাতিক পানিসীমায় ইরানের নৌশক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই, এছাড়া বাংলাদেশে করোনা ভাইরাসের পরিস্থিতি আরও অবনতি ঘটার আশঙ্কা সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু, প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ওমান সাগর দিয়ে তেল রপ্তানির পাইপলাইন উদ্বোধন করলেন প্রেসিডেন্ট রুহানি, নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আটকে রাখা যায়নি বলে মন্তব্য। বাংলাদেশে শুক্রবার থেকে আবার কঠোর লকডাউন, সব শিল্প কারখানা বন্ধ, ঈদে ঢাকা ত্যাগকারীদেরকে গ্রামের বাড়িতে থাকার পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী। পেগাসাস দিয়ে ফোনে আড়িপাতা নিয়ে ভারতের সংসদ উত্তাল, আড়িপাতার ঘটনাকে ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও ভয়াবহ বললেন মমতা ব্যানার্জি। এবং সিরিয়ায় এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার সেনাবাহিনী। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আজ ৫৩,০০০ বিলিয়ন তুমান অর্থ ব্যয়ে নির্মিত একটি বিশাল তেল পাইপলাইন প্রকল্প উদ্বোধন করেছেন। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এড়িয়ে অপরিশোধিত তেল রপ্তানি করার জন্য এই পাইপলাইন উদ্বোধন করা হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে হরমুজগান প্রদেশের গুরে অঞ্চল থেকে ওমান সাগর তীরবর্তী জাস্ক বন্দর পর্যন্ত প্রতিদিন প্রায় ১০,০০,০০০ ব্যারেল অপরিশোধিত তেল পাঠানো হবে। ইরানের খার্গ দ্বীপের টার্মিনাল থেকে তেলের একটা বড় অংশ এখন ওমান সাগরের এই টার্মিনাল দিয়ে রপ্তানি হবে। প্রেসিডেন্ট হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিশাল প্রকল্প উদ্বোধন করে বলেন, যারা নিষেধাজ্ঞা দিয়ে ইরানের উন্নয়ন আটকে রাখতে চেয়েছিল, এই প্রকল্প বাস্তবায়ন করে তাদের সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হয়েছে। তিনি এই পাইপলাইন প্রকল্পের উদ্বোধনকে ইরানের ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, যতই দিন যাবে ততই এই প্রকল্পের গুরুত্ব সবাই উপলব্ধি করবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের জনগণের পানি সংকটের সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ এক নির্দেশে বলেছেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে খুজিস্তান প্রদেশের চলমান সমস্যার সমাধান করতে হবে। যে কোনো সরকারের দায়িত্ব জনগণের দাবি দাওয়া পূরণের আশু ব্যবস্থা করা। ইরানের দক্ষিণাঞ্চলে চলতি বছর কম বৃষ্টিপাত ও প্রচণ্ড গরমের কারণে খুজিস্তান প্রদেশে পানির স্বল্পতা দেখা দিয়েছে। খালবিলের পানি শুকিয়ে যাওয়ার পাশাপাশি ভূগর্ভস্থ পানির উচ্চতা কমে যাওয়ার কারণে প্রদেশের জনগণ তীব্র পানির সংকটে ভুগছেন। সম্প্রতি প্রদেশের কোথাও কোথাও পানির দাবিতে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছেন স্থানীয় জনগণ। তবে সরকারের পক্ষ থেকে কারণ বাদের বিভিন্ন গেট খুলে দিয়ে খুজিস্তানের পানি সংকটের সমাধানের চেষ্টা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরান ও তুরস্ক মুসলিম বিশ্বের দুটি প্রভাবশালী দেশ হওয়ার কারণে আঞ্চলিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বুধবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। রুহানি বলেন, এ অঞ্চল এবং মুসলিম বিশ্বে ইরান ও তুরস্ক দুটি বৃহৎ শক্তি, কাজেই আঞ্চলিক সমস্যাগুলোর সমাধানে এই দুই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরান ও তুরস্কের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। প্রেসিডেন্ট রুহানি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তুরস্কের সরকার ও জনগণকে অভিনন্দন জানান। টেলিফোন আলাপে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও ইরানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান ও তুরস্ক অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে পোশাক কারখানাসহ সব শিল্প কারখানা বন্ধ রেখেই 23 জুলাই সকাল 6টা থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে, চলবে 5 আগস্ট পর্যন্ত। ঈদের সময় যারা ঢাকা ছেড়েছেন তারা ঈদের পরদিনের মধ্যে ফিরতে না পারলে তাদেরকে গ্রামের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ভয়াবহ করোনা সংক্রমণ ঠেকাতে আগামীকাল সকাল থেকে আরও 2 সপ্তাহের লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। পোশাক কারখানাসহ সব শিল্প কারখানা বন্ধ রেখেই 23 জুলাই সকাল 6টা থেকে কঠোর লকডাউন শুরু হচ্ছে, চলবে 5 আগস্ট পর্যন্ত। এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন গত রাতেই সাফ জানিয়ে দিয়েছেন, 22 জুন পর্যন্ত লকডাউনের শিথিলতার মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি সংবাদ মাধ্যমকে জানান, আগামীকাল শুক্রবার থেকে শুরু হওয়া বিধিনিষেধ গতবারের চেয়ে কঠোর হবে। বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ, বিজেপি ও সেনাবাহিনী মাঠে থাকবে। এ সময় অফিস, আদালত, গার্মেন্টস কারখানা ও রপ্তানিমুখী সবকিছুই বন্ধ থাকবে। তিনি বলেন, এটা এযাবৎকালের সর্বাত্মক কঠোর বিধিনিষেধ হতে যাচ্ছে। এ সময় মানুষের বাইরে আসার প্রয়োজনই হবে না, কারণ অফিসে যাওয়ার বিষয় নেই। যারা গ্রামে গেছেন তারা জানেন যে অফিস বন্ধ, তাদের 5 তারিখের পরে আসতে হবে। সংক্রমণ কমাতে সবার সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, সবাইকে ঘরে থাকতে হবে, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে আসা যাবে না, বাইরে আসলে ডাবল মাস্ক ব্যবহার করতে হবে। আমরা যদি এটা 14 দিন সফলভাবে করতে পারি সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব, না হলে এই করোনা সংক্রমণ বাড়তে থাকবে, হাসপাতালে যে চাপ তা ম্যানেজ করতে অসুবিধা হবে, তাই সবাইকে সহযোগিতা করতে হবে। এদিকে সরকারের অনমনীয় মনোভাব জানার পর পোশাক শিল্পের মালিকরা ঈদের আগেই 5 আগস্ট পর্যন্ত ছুটির নোটিশ দিয়েছে। এ বিষয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজেএমইএর সভাপতি ফারুক হাসান বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারের নির্দেশ মতোই আমরা ছুটি ঘোষণা করেছি। তবে এবারের লকডাউনে পোশাক কারখানা বন্ধ থাকছে, এ খবর আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হবার পর বিদেশি ক্রেতারা রপ্তানির আদেশ কিছুটা কমিয়ে দিয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের সেতুমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপির গায়ে জ্বালা বাড়ছে। সরকারের উদাসীনতা ও অযোগ্যতায় দেশের মানুষ কষ্টে আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আসলে দেশের জনগণ নয়, বিএনপি তাদের ব্যর্থ রাজনীতির ঢাকতে জনগণের উপর দোষ চাপাচ্ছে। আজ সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও দাবি করেন, সময়ের পরীক্ষিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে দেশের জনগণ ভালো আছে। আন্দোলনে বারবার পরাজিত বিএনপি নেতারা এখন মিডিয়ায় বক্তব্য বিবৃতিতে সীমাবদ্ধ। বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দেশে গণতন্ত্র নেই, মির্জা ফখরুলের এমন অভিযোগ ভিত্তিহীন, পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। ভারতে কেন্দ্রীয় কৃষি আইন, ফোনে আড়িপাতা ও অন্যান্য ইস্যুতে সংসদে বিরোধী দলীয় এমপিরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। আজ রাজ্যসভায় পেগাসাস স্পাইওয়ার ইস্যুতে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিবৃতি দিতে গেলে ব্যাপক বাধার সম্মুখীন হন। এ সময় অবস্থা চরমে উঠলে পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি শান্তনু সেন মন্ত্রীর কাছ থেকে কাগজ ছিনিয়ে নেন এবং তা ছিঁড়ে ফেলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় অবশেষে আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ফোনে আড়ি পাতার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে ভারতীয় গণতন্ত্রের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ার ইস্যুতে 19 জুলাই থেকে শুরু হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধীরা ওই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের মাধ্যমে ফোনে আড়িপাতার ঘটনাকে ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও বড় কেলেঙ্কারি বলে উল্লেখ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, বিজেপি সরকার হিটলারি কায়দায় ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখতে চায়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের মাধ্যমে ফোনে আড়িপাতার বিষয়ে বলেছেন, পেগাসাস হল ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও বড় কেলেঙ্কারি। তিনি আজ বৃহস্পতিবার রাজ্য সচিবালয়ে নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
আমি মনে করি যে পেগাসাস হচ্ছে ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি, এমার্জেন্সির থেকেও সুপার এমার্জেন্সি। এসব হিটলারি কায়দা দিয়ে ভয় দেখিয়ে কতদিন মানুষকে ভয় দেখিয়ে রাখবে? আজকে মিডিয়া ভীত সন্ত্রস্ত, আজকে জুডিশিয়ারিকে কব্জা করেছে এই করে, আজকে পলিটিক্যাল পার্টি লিডারদের কথা বলতে দেওয়া হয় না, কাউকে কথা বলতে দেওয়া হয় না,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, নিজেদের অফিসারদেরও ভারত সরকার বিশ্বাস করে না, মন্ত্রীদেরও বিশ্বাস করে না, সাংবাদিকদের অনেক ফোন ট্যাপিং হয়েছে। আমি মনে করি সিভিক সোসাইটি থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে কালচারাল সমাজ থেকে শুরু করে সভ্য সমাজ থেকে শুরু করে সবাইকে সোচ্চার হওয়া উচিত। তিনি বলেন, লজ্জার একটা সীমাবদ্ধতা থাকা উচিত। 2-3 দিন আগেই পেগাসাস প্রকাশ্যে এসেছে আর আজকেই দৈনিক ভাস্করের দপ্তরে চলে গেছে। তার কারণ, এরাই কোভিডে যখন উত্তরপ্রদেশ সরকার ডেড বডিগুলো গঙ্গায় ভাসিয়ে দিচ্ছিল, তখন নির্ভয়ে প্রকাশ্যে খবরগুলো করেছিল। পেগাসাস নিয়েও ওরা খুব সমালোচনা করেছে। আমি সবাইকে বলবো, সারা ভারতে যে যেখানে আছেন সবাই জোট বাঁধুন। আজকে মিডিয়ার মুখ বন্ধ, ওদের লজ্জাও করে না, চিৎকার করছে। চোরের মায়ের বড় গলা বলেও কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বলছিলেন আমাদের প্রতিনিধি। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের আশেপাশে অবস্থিত কয়েকটি সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। সিরিয়ার সেনাবাহিনী এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগ গুলি করে ভূপাতিত করেছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ ভোররাতে দেশটির সেনা অবস্থানগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি সানা। এই নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দখলদার ইসরায়েল সরকার তৃতীয়বার সিরিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো। গত মঙ্গলবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপো প্রদেশে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত 8টি ক্ষেপণাস্ত্রের 7টি গুলি করে নামায় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগের দিনও একই প্রদেশে ইসরায়েলি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে সিরিয়ার সেনাবাহিনী। আফগানিস্তানে মোতায়েন প্রতিটি বিদেশি সেনাকে দখলদার মনে করে তালেবান, কাজেই আমেরিকাকে কূটনীতিক ছাড়া বাকি সব সেনা ও বেসামরিক ব্যক্তিকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নিতে হবে, আর সরকার গঠন করলে তালেবানই পশ্চিমা কূটনীতিকদের নিরাপত্তা দেবে। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা খায়রুল্লাহ খায়ের খা। বুধবার প্রচারিত এ সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার সঙ্গে এ বিষয়ে তালেবানের আগেই সমঝোতা হয়েছে। সাক্ষাৎকারের আরেক জায়গায় মোল্লা খয়ের খা দাবি করেন, সামরিক আগ্রাসনের চেয়ে আলোচনা ও রাজনৈতিক সমাধানকে প্রাধান্য দেয় তালেবান। তবে তিনি স্পষ্ট করে বলেন, সবকিছু যদি তালেবানের বিপক্ষে চলে যায় তাহলে তারা আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করে দেবেন। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী তাদের শক্তি সামর্থ্য বহুগুণে বৃদ্ধি করেছে। ইরানের নৌবাহিনীর শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন সমুদ্রের নিরাপত্তা রক্ষার জন্য আন্তর্জাতিক পানি সীমায়ও পাড়ি জমিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী নিজ দেশের পানি সীমানা এবং সমুদ্রের প্রাকৃতিক সম্পদ রক্ষায় অতন্দ্র প্রহরী। এ কারণে নৌবাহিনী তাদের শক্তি সামর্থ্য বহুগুণে বৃদ্ধি করেছে। ইরানের নৌবাহিনীর শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন সমুদ্রের নিরাপত্তা রক্ষার জন্য আন্তর্জাতিক পানি সীমায়ও পাড়ি জমিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি বলেছেন, আন্তর্জাতিক পানি সীমায় উপস্থিতির মাধ্যমে নৌবাহিনী নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ইরানের ইতিহাসে এ ধরনের দৃঢ়তা ও সাহসিকতা নজিরবিহীন বলে তিনি উল্লেখ করেন। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই মেরিন সায়েন্সে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। খানজাদি আরও বলেন, ইসলামী বিপ্লবের কারণেই এমন অর্জন সম্ভব হয়েছে। নৌবাহিনীর এই কমান্ডার বলেন, আজ যে ইরানের নৌবাহিনী অনেক দূরের আন্তর্জাতিক পানি সীমায় অভিযান চালাচ্ছে ও জাতীয় পতাকা ওড়াচ্ছে, তার সম্ভব হয়েছে বিপ্লবী তরুণদের সাহসিকতা ও উদ্যমের কারণে। প্রকৃতপক্ষে ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিট এবং IRGC-র নৌবাহিনী সমুদ্রের নিরাপত্তা রক্ষায় বহুবার সাহসিকতা এবং বীরত্বের পরিচয় দিয়েছে। এ লক্ষ্যে তারা নৌশক্তির ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ইরানের নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে তাদের সবচেয়ে বড় সামরিক জাহাজ IRS মাকরান। নিজ দেশে তৈরি জাহাজটি 5টি হেলিকপ্টার বহনে সক্ষম। জাহাজটি তৈরি হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। বর্তমানে এটাই ইরানি নৌবহরের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ। নৌপথে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা, বিশেষ বাহিনী মোতায়েন, সরবরাহ ও পরিবহন সেবা, মেডিকেল সহায়তার পাশাপাশি দ্রুতগামী নৌযানগুলোর জন্য ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে IRS মাকরান। যাই হোক, ইরানের নৌবাহিনী এখন আটলান্টিক মহাসাগরেও তাদের উপস্থিতি বজায় রেখেছে। এ থেকে ইরানের নৌশক্তির প্রমাণ পাওয়া যায়। ইরানের উন্নত ও অত্যাধুনিক নৌবাহিনী সম্পর্কে যুক্তরাষ্ট্রের বিজনেস ইনসাইডার ওয়েবসাইটে বলা হয়েছে, বর্তমানে ইরানের নৌবাহিনী আন্তর্জাতিক পানি সীমায় উপস্থিত হওয়ার যোগ্যতা রাখে। এদিকে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইরি মহাসাগরগুলোতে ইরানের নৌশক্তির উপস্থিতি সম্পর্কে বলেছেন, এটা আমাদের অধিকার এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতে শয্যা মিলছে না আইসিইউতে, অক্সিজেন সংকট তীব্র। এদিকে ঈদ উপলক্ষে বিধিনিষেধ শিথিল করার কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞগণ। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে রাজধানী সহ দেশের বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতে এখন করোনা রোগীর স্থান সংকুলান হচ্ছে না, শয্যা মিলছে না আইসিইউতে, অক্সিজেন সংকট তীব্র। বিশেষজ্ঞগণ আশঙ্কা করছেন আগামী সপ্তাহ নাগাদ পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠবে। ঢাকার কয়েকটি হাসপাতালের কর্তৃপক্ষ গতকালই জানিয়েছে বাস্তব পরিস্থিতি এতটাই নাজুক যে ধারণ ক্ষমতা না থাকায় অনেক রোগীকে ফেরত পাঠাতে হচ্ছে। ঢাকার বাইরে রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, যশোর, বরিশাল এসব হাসপাতালেও একটি সিট এবং সংকটাপন্ন রোগীর আইসিইউ পাওয়ার জন্য অপেক্ষা করতে করতে অনেক প্রাণ নিভে যাচ্ছে, মিলছে না পর্যাপ্ত অক্সিজেন।
একটা রোগী যদি ভিতর থেকে বের হয় আর দুইটা রোগী ঢুকতেছে, চাপ আছে অনেক,
আইসিইউ চাইলে পাওয়া যাচ্ছে না, আর আপনার মানে সিট পাওয়া মানে সম্ভব না যে অবস্থা।
মানে আইসিইউতে মৃত্যু বরণ করার জন্য বাইরে রোগীরা ওয়েট করে যে একজন রোগী মারা গেলে তার পেশেন্টটা সিরিয়াস পেশেন্টটা ভর্তি হতে পারবে।
এখানে নিয়ার সি আইসিইউর জন্য, কিন্তু এখানে আইসিইউ আপাতত খালি নাই, কিন্তু বিকল্প হিসেবে তারা আমার রোগীকে ফ্লোতে রাখতেছে।
ভিতরে গেলাম বললো যে আইসিইউ সিট খালি নাই, তারপরে শুধু অক্সিজেন দিয়ে রাখা যাবে, তাও যতটা দরকার সেটা পারবে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক গতকাল জানিয়েছেন বেড আইসিইউ সফিলা, প্রচুর রোগী আসছে এখন, অধিকাংশ রোগী বাইরের জেলার, অনেক ক্রিটিক্যাল রোগীও আসছেন এখন বিভিন্ন জেলা থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান বলেছেন, এখন আমাদের এখানে রোগীর সংখ্যাও অনেক বেশি আর সিরিয়াস রোগীই বেশি, আইসিইউ একটিও খালি নেই, কিছু বেড খালি আছে। মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক অসীম কুমার নাথ বলেছেন, আমাদের অর্ধেকের বেশি রোগী ঢাকার বাইরের, ক্রিটিক্যাল রোগীরাই বেশি আসছে, প্রতিদিন গড়ে তিনজন মারা যাচ্ছে, আইসিইউ গত তিন সপ্তাহ থেকে খালি নেই। এদিকে ঈদ উপলক্ষে বিধিনিষেধ শিথিল করার কারণে সংক্রমণ বেড়ে আগামী দু এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরো খারাপ হবার আশঙ্কা করছেন বিশেষজ্ঞগণ।
এই এক সপ্তাহে যে সংক্রমণটা হয়েছে এটার ইফেক্ট আমরা দেখতে পাবো আগামী দুই সপ্তাহের মধ্যে, তাহলে ওই দুই সপ্তাহে একটা ভয়াবহ পরিস্থিতি হবে বলে আমি মনে করি। মৃত্যুর সংখ্যা, আক্রান্তের সংখ্যা, গুরুতর রোগীর সংখ্যা সবগুলোই ভয়ঙ্কর ভাবে বেড়ে।
এদিকে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে আরো 187 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18,685 জনে। এছাড়া এ সময় নতুন করে আরও 3,697 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত চব্বিশ ঘন্টায় দেশে 639 ল্যাবে 10,899 নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার 32.19%। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
ঈদ মোবারক।
ঈদ মোবারক।
রংধনু আসরের শিশু কিশোর বন্ধুরা, তোমাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। ঈদের কথা শুনলেই আনন্দে ভরে ওঠে ছোট বড় সবার মন, হৃদয় রাজ্যে বয়ে যায় খুশির জোয়ার আর আন্দোলিত হয় প্রাণ, কারণ ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ।
তবে ঈদুল আজহা বলগাহীন কোনো আনন্দের দিন নয়। ঈদুল আজহার অপর নাম কুরবানির ঈদ, মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং তার জন্য একনিষ্ঠ আত্মত্যাগের সবচেয়ে বড় উৎসবের নাম ঈদুল আজহা।
এই দিনটি খোদার প্রতি ভালোবাসাকে প্রমাণ করার দিন। এই দিন আমাদের শেখায় ভোগ নয়, ত্যাগেই রয়েছে আনন্দ। প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে ত্যাগের উজ্জ্বল মহিমা আর অফুরন্ত আনন্দের সৌগাত নিয়ে হাজির হয় এই ঈদ।
তো বন্ধুরা, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রতিবারের মতো এবারও আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। এতে অংশ নিয়েছে ইরান ও বাংলাদেশের এক ঝাঁক ছোট্ট বন্ধু। তাদের গান, কবিতা, ঈদের স্মৃতি ও কোরবানির শিক্ষা দিয়ে সাজানো অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই থাকছে ঈদ উল আজহার গান। গানের কথা লিখেছেন সাইদ ওসমান, সুর করেছেন মোহাম্মদ বদরুজ্জামান, আর গেয়েছে কলরব শিল্পী গোষ্ঠীর সদস্য সাকিব, গালিব, খালিদ, নাসরুল্লাহ ও মামুন।
এলো ঈদ উল আজহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদ উল আজহা এলো, এলো রে কুরবানি। সবার মনে জেগেছে তাই, সবার মনে জেগেছে তাই ত্যাগের সুরবানি। এলো ঈদ উল আজহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদ উল আজহা এলো, এলো রে কুরবানি। ইব্রাহিমের ত্যাগের মাঝে প্রভুর প্রেমের শিক্ষা আছে, ইব্রাহিমের ত্যাগের মাঝে প্রভুর প্রেমের শিক্ষা আছে। সেই সে ত্যাগের রঙে এসো, সেই সে ত্যাগের রঙে এসো, রাঙাই জীবন খানি। এলো ঈদ উল আজহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদ উল আজহা এলো, এলো রে কুরবানি। কুরবানি তো দেব সবাই, মনের পশু করব জবাই, কুরবানি তো দেব সবাই, মনের পশু করব জবাই। প্রভুর তরে সাজিয়ে যাব, প্রভুর তরে সাজিয়ে যাব আমার জিন্দেগানি। এলো ঈদ উল আজহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদ উল আজহা এলো, এলো রে কুরবানি।
প্রভুর নির্দেশিত পথে জীবন পরিচালনার দীক্ষা দিতে আমাদের মাঝে হাজির হয়েছে কোরবানির ঈদ। তো বন্ধুরা, কোরবানি ঈদের এই আনন্দ ঘন মুহূর্তে যারা আমাদের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছে, প্রথমেই তাদের সাথে পরিচিত হওয়া যাক।
আসসালামু আলাইকুম, আমার নাম অনাহিতা। আমাদের বাসা তেহরান পুনাকে। আমি ক্লাস ইলেভেনে উঠেছি। আমার স্কুলের নাম প্রফেসর হেসাবি।
সালামু আলাইকুম, আমার নাম রাহেলা মোর্শেদের চৌধুরী। আমি চিটাগাং আইডিয়াল হাই স্কুলের অষ্টম শ্রেণীতে পড়ি।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুল হক মিয়ান নিব্রাস। আমি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীতে পড়ি।
আমি তাহিয়া সুলতানা, বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে। আমি নাসরা খাতুন আর কে বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে অধ্যয়নরত।
ওয়ালাইকুম আসসালাম অনাহিতা, রাহেলা, নিব্রাস ও তাহিয়া, তোমাদের সবাইকে রংধনু আসরে স্বাগত জানাচ্ছি। প্রথমেই তাহিয়ার কাছে জানতে চাচ্ছি, ঈদ উল আজহা সম্পর্কে তুমি কি জানো আর দিনটি তুমি কিভাবে পালন করো?
ঈদ উল আজহা মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের অন্যতম। বাংলাদেশে এটি কোরবানি ঈদ নামে পরিচিত। এই দিনে আমি নতুন পোশাক পরে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের বাড়িতে যাই এবং কুশল বিনিময় করি। কোরবানির পর প্রাপ্ত মাংসের তিন ভাগের এক ভাগ মালিক, এক ভাগ আত্মীয় স্বজন ও বাকি এক ভাগ দরিদ্রদের মাঝে বিতরণ করি। এতে দরিদ্রদের প্রতি ধনীদের দায়িত্ব পালনের একটি সুযোগ ঘটে এবং একই সঙ্গে ধনী দরিদ্রের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। তাই কোরবানির ঈদ আমার খুব ভাল লাগে।
তো তাহিয়া, আজকের অনুষ্ঠানে তুমি কি শোনাতে চাও?
আজকের অনুষ্ঠানে আমি একটি কবিতা আবৃত্তি শোনাতে চাই। আবৃত্তি করছি কবি আমিনাল আসাদের লেখা কোরবানির ঈদ কবিতাটি। আত্মত্যাগের ঈদ হলো ভাই ঈদুল আজহা কোরবানির ঈদ, আত্মত্যাগের আদর্শে আজ জাগিয়ে দাও ভাঙিয়ে নি। শুধু পশু কোরবানি নয় তারই সাথে করব জবাই, মনের ভেতর পুষে রাখা পশুটাকে আজকে সবাই। লোক দেখানো কোরবানি নয় থাকবে তাতে খোদা ভীতি, মেকি মুসলমানিত্ব নয় থাকতে হবে দিনের প্রীতি। কোরবানির এই শিক্ষা থেকে নিতে হবে সত্যের আলো, তবেই ভবে শান্তি হবে দূর পালাবে আধার কাল।
কোরবানির শিক্ষা নিয়ে কবি আমিনা লাসাদের লেখা কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করার জন্য তাহিয়া তোমাকে ধন্যবাদ।
কোরবানি দাও ঘরের পশু ঈদুল আজহাতে, মনের পশু কোরবানি দাও রবের চাওয়াতে। কোরবানি দাও ঘরের পশু ঈদুল আজহাতে, মনের পশু কোরবানি দাও রবের চাওয়াতে। কোরবানি দাও কোরবানি, কোরবানি দাও কোরবানি, ঘরের পশু মনের পশু কোরবানি দাও একসাথে। কোরবানি দাও কোরবানি, কোরবানি দাও কোরবানি, ঘরের পশু মনের পশু কোরবানি দাও একসাথে।
বনের পশুর পাশাপাশি মনের পশু কোরবানি দেওয়ার শিক্ষা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা চট্টগ্রামের বন্ধু রাহেলার কাছ থেকে তার কোরবানি ঈদের গল্প শুনব।
কোরবানি ঈদের সবচাইতে মজার বিষয় ছিল বাড়িতে যাওয়ার প্রস্তুতি। সবসময় অনেক উৎসাহিত থাকতাম কবে বাড়িতে যাব, সবার সাথে দেখা হবে। খুব মজা হতো যখন আমরা সব একসাথে বাড়িতে যেতাম। দেখা যেত যেদিন বাড়িতে যেতাম তার পরের দিন বাবার বড় আব্বু হাটে যেত, হাটে যেত গরু কিনতেন। মজার বিষয় ছিল যে আমাদের বাড়িতে সবসময় একটা প্রতিযোগিতা হতো যে কার গরু কত বড় হবে, কিন্তু আমার সবসময় আকর্ষণ থাকতো অন্যদিকে। আমার আকর্ষণ থাকতো যে কার গরু শিং কত বড় হবে। তাই বাবার কাছে আমার আগেই ফরমাইশ থাকতো সবচাইতে ধবধবে সাদা আর সবচাইতে বড় শিঙালো গরুটি যাতে আমাদের জন্য বাবা কেনে। বাবা আমার কথা মতো সবচাইতে বড় শিঙালা গরুটি কিনে নিয়ে আসতো, একদম ধবধবে সাদা রঙের। অবশেষে অপেক্ষার দিন শেষ হতো, ঈদের দিন চলে আসতো। ঈদের দিন যখন গরুকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হতো আমি কোনো দিনই যেতাম না, কারণ কি গরুর প্রতি মায়া বসে যেত। তাই দেখতে খুব কষ্ট হতো যে গরুটিকে জবাই করা হচ্ছে, মন খুব খারাপ লাগতো। যাই হোক, কোরবানি মানেই হচ্ছে ত্যাগ করা, যার ফলে গরুর প্রতি মায়ার বাঁধন তো আমাকে ত্যাগ করতেই হতো। এভাবেই আমাদের গরু কোরবানি দেওয়া শেষ হয়ে যেত। আর সব কিছু শেষে বাবারা, যারা গরু মাংস কাটতে আসেন, ওনারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতাম, সবাই বিকালে বসে গল্প করতাম, মজা করতাম। কিন্তু এখনও দিনগুলোকে অনেক মিস করি, কারণ কি বর্তমান বিশ্বে কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে গত 2 বছর তো বাড়িতেই যেতে পারছি না। তো মহান আল্লাহর কাছে এটাই দোয়া থাকবে যাতে তিনি আমাদের সবাইকে হেফাজত করেন এবং আমাদের দুনিয়াকে আবার আগের মতো স্বাভাবিক করে দেন। সবাইকে যাতে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি ধন্যবাদ।
কুরবানিকে ঘিরে রাহেলার গল্প শুনলাম, জানলাম করোনাকালে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হওয়ার কথা। এবার আমরা ঈদ নিয়ে একটি কবিতা শুনব রাহেলার কাছ থেকে।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ দ্বন্দ্ব। ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয়, ঈদের মতোই তোমার জীবন হোক দীপ্তিময়।
আত্মত্যাগ ও দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে প্রতি বছর ঈদ আসে, আর ঈদুল আজহা আসে ত্যাগের প্রতিদান দিতে। কে কত বড় পশু কুরবানি দিল তা মহান আল্লাহর কাছে বিবেচ্য নয়। আল্লাহ দেখেন কুরবানির পশুটি হালাল টাকায় কেনা হয়েছে কিনা।
হয় না রে
বন্ধুরা, এবার আমরা ইরানি বন্ধু অনাহিতার কাছ থেকে তার একটি ঈদের স্মৃতি জানব। বন্ধুটি ফার্সি ভাষী হলেও তার মা বাংলাদেশি হওয়ার কারণে বাংলা ভাষাও মোটামুটি বলতে পারে। অনাহিতা একবার বাংলাদেশে তার নানির বাড়িতে ঈদ করেছিল, সেই ঈদের স্মৃতিটাই শেয়ার করছে তোমাদের সাথে।
কয়েক বছর আগে আমরা নানিমা জানের বাড়িতে ঈদ করেছিলাম। তারপর ঈদের আগের রাত্রে মামি আমার হাতে মেহেদি দিয়েছিল। আই ওয়াজ সো এক্সাইটেড অ্যাবাউট দ্য হেনা অন মাই হ্যান্ড। তারপর মামার দেওয়া নতুন নতুন ড্রেস, তারপর নানিমা জানের থেকে পাওয়া ঈদের সালামি, আর মামির হাতের অনেক মজার মজার খাবার দাবার, আর ঈদের সারা দিন মেহমান আর মেহমান। আমরা সবাই অনেক মজা করেছিলাম ঈদের দিনে।
তোমার ঈদের স্মৃতিটি সত্যি অনেক মজার। তো অনাহিতা, এবার আমরা তোমার কাছ থেকে ঈদের একটি ফার্সি কবিতা শুনব।
ای عزیزان به شما هدیه ز یزدان آمد، عید فرخنده نورانی قربان آمد، حاجیان سعی شما شد به حقیقت مقبول، رحمت واسعه حضرت سبحان آمد، عید قربان به حقیقت ز خداوند کریم، آفتابی به شب ظلمت انسان آمد، جمله دلها چو کویریست پر از فصل آتش، بر کویره دل ما
قربانیر عید الو، نیه کتوی نشو حقو او آسمانی آلو، صفا مرواته حاجی در پاث چلاو حبه قبول، جکنه پھوٹے چھے شتوتا اونیس ٹھار پھول، মেহরবান খোদার করুণার সাগর যে অফুরান, তাঁরই প্রমাণ এই মহাখুশির ঈদে কোরবান। এ যেন প্রদীপ্ত সূর্যের মতো দূর করে মানবের আধার রাতের কালো, বুকের মরু তৃষ্ণার মাঝে যেন বৃষ্টি ছড়ালো।
বেদনার আগুনে পোড়া মনের কালো মৃত্তিকা আজ গুল বাগিচায় ভরে গেল। খোদার আদেশে কোরবানি দিয়ে পুত্র ইসমাইলকে বন্ধুর কোরবানি সন্তুষ্ট করল খোদাকে। এলো সেই সে মহাখুশির ঈদ এলো, খোদার সে পরীক্ষায় ইব্রাহিম উচ্চ নম্বর পেল। ইসমাইলের কোরবানির বদলে যে মহাকোরবানি এলো, তিনিই তো সেই হুসাইন। হজের দিনে গেলেন কারবালার দিকে, খোদার শপথ তা কুরআনকে সর্বোচ্চ মহিমা দিল। আজ সেই খোদাই কুরবানির সৌরভ এলো।
চমৎকার অর্থপূর্ণ কবিতাটি শুনলে, ফার্সি থেকে অনুবাদ করেছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আমির হোসেন। তো বন্ধুরা, এবার আমরা ঢাকার বন্ধু নিব্রাসের কাছ থেকে একটি ঈদের কবিতা শুনতে চাই।
আমি কবি হায়াত মাহমুদের ঈদের চাঁদ কবিতাতে আবৃত্তি করব। চাঁদ উঠেছে নীল আকাশে, খুশির ঈদের বান ডেকেছে, চাঁদ দিয়েছে ঈদের হাসি, সবাই বাজায় সুখের বাঁশি, কন্যা যাচ্ছে বাপের বাড়ি, বাবা কিনেছে গহনা শাড়ি, গিন্নি ঘরে আছেন যারা, রান্না নিয়ে ব্যস্ত তারা, দাদুর হাতের ফিরনি পায়েস, খেয়ে দেয়ে করবো আয়েস, ঈদের দিনে দাওয়াত নয় সবার দোয়া খোলা রয়, ঈদগাহ থেকে ঘরে এসে কোরমা পোলাও খাবো ঠেসে, ঈদের দিনে বিবাদ নয় রাগ হিংসা ভুলতে হয়।
এ কবিতায় ঈদের খুশি ও শিক্ষার দিকটি ফুটে উঠেছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ঈদুল আজহার সাথে জড়িয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, মা হাজেরা ও হযরত ইসমাইল আলাইহিসসালামের আত্মত্যাগ এবং ইমানের পরীক্ষার এক বিরল দৃষ্টান্ত। কাবাঘর নির্মাণ, আবে জমজম, ইসমাইলের কোরবানি সহ বহু ঘটনার ইতিহাসে সমৃদ্ধ এই ঈদুল আজহা। ইমানি দৃঢ়তার কারণে তাঁরা টপকে গিয়েছিলেন প্রতিটি পরীক্ষা, আর বিজয়ের পুরস্কার হিসেবে পেয়েছিলেন মহান রবের অশেষ ভালোবাসা।
আমরাও যদি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মতো আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে সবাইকে ঈদের খুশিতে সামিল করতে হবে। আত্ম অহংকার, ধনী দরিদ্রের ব্যবধান ভেঙে, উঁচু নিচুর পার্থক্য ভুলে শোষণমুক্ত সমাজ গড়ার শপথ নিতে হবে। গৃহপালিত পশু কোরবানির সাথে সাথে মনের পশুত্বকেও কোরবানি করতে হবে। কোরবানির গোশত নিজেরা খাওয়ার পাশাপাশি ফকির, মিসকিন ও গরিব অসহায়দের মাঝেও তা বিলিয়ে দিতে হবে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 22 জুলাই বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, খুলনা বিভাগে করোনায় আরও 40 জনের মৃত্যু, ইত্তেফাক। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে 17 বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। প্রথম আলো, কম দামে গরু বিক্রি করে মানসিকভাবে ভেঙে পড়া কৃষকের মর্মান্তিক মৃত্যু। মানবজমিন, গণতন্ত্র একটি বিবর্তনমূলক প্রক্রিয়া, রাতারাতি প্রতিষ্ঠিত হয় না, বললেন ওবায়দুল কাদের কালের কণ্ঠ। কুরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে, মেয়র আতিক যুগান্তর। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 19 জেলায় শতাধিক মৃত্যু, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে দৈনিক ভাস্করে হানা দিয়ে মোদীকে তোপ মমতার আনন্দবাজার পত্রিকা। পরীক্ষা ছাড়া উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ 97.69%, সংবাদ প্রতিদিন। আফগানিস্তান নিয়ে বৈঠকে যাচ্ছে ভারত, কূটনৈতিক দ্বন্দ্বে অবতীর্ণ একাধিক হ্যাভিওয়েট দেশ আজকাল। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সবচেয়ে কঠোরতম বিধিনিষেধ শুরু কাল থেকেই প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের ঘোষণা অনুযায়ী কাল থেকে আগামী 5 আগস্ট পর্যন্ত বিধিনিষেধ চলবে। বিধিনিষেধ হবে সবচেয়ে কঠোরতম বিধিনিষেধ বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ প্রতিমন্ত্রী প্রথম আলোকে একথা বলেন। ওই ১৪ দিন সব ধরনের শিল্প কলকারখানা বন্ধ থাকবে। তৈরি পোশাক কারখানার মালিকদের পক্ষ থেকে শিল্প কলকারখানা খোলা রাখার দাবি থাকলেও বিষয়টি এখন পর্যন্ত সরকার আমলে নেয়নি। এর আগের বিধিনিষেধের সময় শিল্প কারখানা খোলা ছিল। এদিকে প্রথম আলোর একটি রম্য রচনার শিরোনাম এরকম, শিথিল শক্তের ফাঁদে লকডাউন কাঁদে, কখনো শুনি বিধিনিষেধ কখনো শুনি লকডাউন, একই অঙ্গে তার বহুরূপ। এই লকডাউন বা বিধিনিষেধের মাত্রাও আবার সময়ে সময়ে পরিবর্তিত হয়, কখনো তা হচ্ছে কঠোর, কখনো সর্বাত্মক, কখনো সবচেয়ে কঠোর, আবার কখনো হয়ে পড়ছে শিথিল। এই শিথিল শক্তের ফাঁদে লকডাউন বা প্রকারান্তরে বিধিনিষেধের এখন ত্রাহি মধুসূদন অবস্থা। এদিকে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে খুলনা বিভাগে করোনায় আরও ৪০ জন মারা গেছেন, আর রাজশাহী মেডিকেল কলেজে মারা গেছে ২০ জন, কুষ্টিয়ায় ১৪ জন, আরও বিভিন্ন জেলায় অনেকেই মারা গেছেন। অন্যদিকে করোনার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডেঙ্গু। দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ৪০২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে ১৭ বাংলাদেশের মৃত্যু, প্রথম আলো সহ প্রায় বেশ কয়েকটি দৈনিকে এ খবরটি ছাপা হয়েছে। বিস্তারিত খবরে বলা হয়েছে, ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে অন্তত ১৭ জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট গতকাল জানায়, লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। এছাড়া তিউনিসিয়ার কোস্ট গার্ড ভূমধ্যসাগর থেকে ৩৮০ জনের বেশি অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে। জাতিসংঘে শরণার্থী বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের প্রায় ২০,০০০ জন ইতালিতে পৌঁছেছেন। এ তালিকার শীর্ষে থাকা বাংলাদেশের ২৫,০০০এর বেশি ব্যক্তি ইউরোপে পৌঁছেছেন। IOMA তথ্য অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরে ৮ শতাধিক অভিবাসীর মৃত্যু হয়েছে। কম দামে গরু বিক্রি করে মানসিকভাবে ভেঙে পড়া কৃষকের মর্মান্তিক মৃত্যুর খবরটি ছাপা হয়েছে মানবজমিনে। খবরটিতে লেখা হয়েছে, ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার গাজীটেক ইউনিয়নের কৃষক লতিফ শেখ দীর্ঘদিন ধরে একটি গরু লালন পালন করছিলেন। তিনি এলাকায় গরুটির দাম ওঠে ১,০৬,০০০ টাকা, কিন্তু আরও লাভের আশায় গরুটি নিয়ে ঢাকায় আসেন তিনি। অবশেষে মাত্র ৮০,০০০ টাকায় বিক্রি করতে বাধ্য হন লতিফ শেখ। ক্লান্ত শরীর ও বেদনা ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরছিলেন। পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় বসেছিলেন ট্রলারের ছাউনির উপর। চর ভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ ঘাটে ট্রলারটি ভেড়ার আগ মুহূর্তে ছাউনি থেকে পানিতে পড়ে যান তিনি। কিন্তু বিষয়টি আশপাশের কেউ টের পাননি। ট্রলারের সব যাত্রী নেমে যাওয়ার পর খোঁজ পড়ে তার। পরে আরেকটি ট্রলারের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মর্মান্তিক এ ঘটনায় তার জামাতা একটি অপমৃত্যুর মামলা করেছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে দৈনিক ভাস্করে হানা নিয়ে মোদীকে তোপ মমতার। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কর ফাঁকির অভিযোগে আজ সংবাদপত্র দৈনিক ভাস্করের অফিসে আয়কর দপ্তরের হানা নিয়ে এবার সরব তৃণমূল কংগ্রেস। যারা সরকারের ব্যর্থতা তুলে ধরছে তাদের মুখ বন্ধ করতে চাইছে মোদী সরকার বলে টুইটারে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সাংবাদিক এবং সংবাদ মাধ্যমগুলোর উপর আক্রমণ করে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। পেগাসাস কাণ্ড নিয়ে এরই মধ্যে সরগরম জাতীয় রাজনীতি, সেই আবহেই ভাস্করে আয়কর হানা দেওয়ার বিষয়টি সামনে এলো। আফগানিস্তান নিয়ে বৈঠকে যাচ্ছে ভারত। কূটনৈতিক দ্বন্দ্বে অবতীর্ণ একাধিক হেভিওয়েট দেশ আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে, আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক বৈঠকে আমন্ত্রণ পেল ভারত। আফগানিস্তানের উপর পাকিস্তান, রাশিয়া এবং ইরানের আধিপত্য নিয়ে চিন্তিত দিল্লি। সম্প্রতি মার্কিন এবং ন্যাটো সৈন্য চলে যাওয়ার পর দেশটায় তালিবানি দখল দিন দিন বাড়ছে। এ নিয়ে আফগানিস্তানের ভালো চেয়ে রাশিয়ার দ্বারস্থ হয় ভারত। এবার বৈঠকে ডাক আসায় খানিকটা স্বস্তি এলো ভারতের। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। পবিত্র ঈদুল আজহার ছুটিতে তালেবান যুদ্ধ করছে না, তবে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন এ গোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি বার্তা সংস্থা এএফপিকে এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। আমেরিকা ও ন্যাটো জোট রাশিয়ার সঙ্গে সামরিক ভারসাম্য নষ্ট করছে, কাজেই তাদেরকে প্রতিহত করার জন্য মস্কো হাইপারসোনিক শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে। ওমান সাগর দিয়ে তেল রপ্তানির পাইপলাইন উদ্বোধন করলেন প্রেসিডেন্ট রুহানি। নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আটকে রাখা যায়নি বলে মন্তব্য। বাংলাদেশে শুক্রবার থেকে আবার কঠোর লকডাউন, সব শিল্প কারখানা বন্ধ। ঈদে ঢাকা ত্যাগকারীদেরকে গ্রামের বাড়িতে থাকার পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী। পেগাসাস দিয়ে ফোনে আড়ি পাতা নিয়ে ভারতের সংসদ উত্তাল। আড়ি পাতার ঘটনাকে ওয়াটারগেট কেলেঙ্কারের চেয়েও ভয়াবহ বললেন মমতা ব্যানার্জি। এবং সিরিয়ায় এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েল। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়ার সেনাবাহিনী। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনায় আজকের এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।